রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আজকের বিষয় থেকেও আমাদের অনেক কিছু জানার রয়েছে, অনেক আয়াতে কারিমা আমরা শুনবো, হাদিসে মোবারকা শুনবো, দিনী জ্ঞান অর্জন করব, আর এর মাধ্যমে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় অসংখ্য সমস্যাগুলো সমাধান করাও আমাদের পক্ষে সম্ভব হবে। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক হাজার বার করে দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, চলুন আমরা দেরি না করে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদের সাথে শেয়ার করব এবং হামদে বারি তালাও পড়ব। ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব এবং স্ক্রিনে এর তরজমাও আমরা দেখব। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين صدق الله العظيم।
আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কিছু আয়াতে কারিমা ইরশাদ করেছেন আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে, এবং এর তরজমা দেখেছি আমরা স্ক্রিনে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করা এবং কোরআনের হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি কথা বলার জন্য, আলোচনা করার জন্য। বাংলাদেশে একটি শব্দ আমরা হয়তো প্রায় মানুষের মুখ থেকেই শুনি, বলে না এমন মানুষ খুব কম হয়তো বা পাওয়া যাবে, বলে না এই শব্দটা। যেহেতু একটি শব্দের সাথে আমাদের সবারই পরিচিত, আমরা সবাই এই শব্দটিকে জানি বা বলে থাকি, সবসময় নয় মাঝে মধ্যে। আর সেই শব্দটি হলো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনি ধৈর্যের বাঁধ কখন দিয়েছিলেন আর কখন কি কারণে ভেঙেছে ওইটা তো আপনারটা আপনিই জানেন, হয়তো আমরাও জানি না, দর্শক শ্রোতাও জানে না, যাকে বলছেন হয়তো সেও জানে না। আপনি কখনই বা ধৈর্যের বাঁধ বেঁধেছিলেন, আর কত শক্ত করেই বা বেঁধেছিলেন, আর কি মেটেরিয়াল দিয়েই বা আপনি সেই বাঁধ বেঁধেছিলেন, আর ভাঙছে কোন কারণে ওটা আমরা কেউ জানি না। তবে যদি আপনি দশই মহরম কারবালাওয়ালাদের দিকে তাকান, আপনার সেই ধৈর্যের বাঁধ যেটা আপনি বেঁধেছিলেন আর ভেঙে গিয়েছে, আপনি মনে করবেন সেটা আমি হয়তো বা বালুকণা দিয়ে কোনো ধৈর্যের বাঁধ বেঁধেছিলাম, হালকা বাতাস এসেছে ভেঙে গেছে, পানির হালকা স্রোত এসেছে ভেঙে গেছে। কারবালাওয়ালারা যে ধৈর্য ধারণ করেছেন হয়তো সেই ইতিহাস আমরা ভুলে গিয়েছি। তারা ধৈর্যের কেমন পরীক্ষা দিয়েছেন, তারা ধৈর্যের কেমন ধৈর্য ধারণ করেছেন, সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তারা ধৈর্য ধারণ করেছেন। আজ ইনশাআল্লাহ তাবারক তাআলা আলোচনার জন্য বিষয় রেখেছি আমরা, কঠিন সময়ে ধৈর্য ধারণ করা। আপনি যেই সময় বলছেন যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, ওইটাই মূলত ধৈর্য ধারণ করার মূল সময়, আসল সময় ওইটা যখন আপনার মুখ থেকে বের হয়েছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তখনই মূলত সবর করার, ধৈর্য ধারণ করার মেইন সময়ে, মূল সময় তখন, আর তখনই আপনার থেকে বের হয়ে আসছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আলোচনা শুনবার আছে ইনশাআল্লাহ তাবারক তাআলা, কঠিন সময়ে ধৈর্য ধারণ করা কীভাবে করতে হবে, কতটুকু করতে হবে, আর আমাদের ধৈর্যের বাঁধ আরও কীভাবে শক্ত হতে পারে, ভেঙে যেন না যায়, আল্লাহ চাই বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিস থেকে আমরা করব, শুনব। আশা রাখি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং অনেক কিছু শেখার আর বোঝার রয়েছে আজকের টপিক থেকে। এ বিষয় নিয়ে আপনাদের কোনো অভিমত থাকলে আমাদেরকে কল অথবা SMS করতে পারেন। নাই রাশেদ ভাই আমাদেরকে একটি হামদে বাড়ি তালা শুনিয়ে দিন অনুষ্ঠানের শুরুতে, এরপর আমরা আলোচনা করব, শুনব মোবাল্লিক থেকে ইনশাআল্লাহ তাআলা।
সাল্লি আলা নবীনা সাল্লি
গুণগ
নামে তোমার সুবহানাল্লাহ 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 আমি পাপ করি
সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ পাঠ করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এভাবে করে নিজের জবানকে আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসায় হামদে জিকিরে যেন অতিবাহিত করতে পারে সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা, কঠিন সময় ধৈর্য ধারণ করা। হয়তো আপনার আমার জীবনে অসংখ্যবার কঠিন সময় এসেছে। একটা উদাহরণও আমরা শুনে থাকি, যে মাছ পুকুরে বসবাস করে সে মাছ মনে করে সবচাইতে গভীর জলেই আমি আছি, কেননা এর চাইতে পুকুরের চেয়ে বড় বিশালতা সে আর দেখেনি। পুকুরেই জন্ম নিয়েছে, পুকুরেই বড় হচ্ছে, মনে করে আমি অনেক গভীর জলেই বসবাস করছি। সে জানে না এর চাইতেও যে মহাসমুদ্র পৃথিবীতে আছে, আর সেই মহাসমুদ্রেও মাছ বসবাস করছে, মাছ আছে। এই উদাহরণটা মানুষ অন্য কোনো প্রাণীর সাথেও দেয়, আমি হয়তো মাছের সাথেই দিলাম। আপনি হয়তো কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন, অথবা কিছু সমস্যার মুখোমুখি আপনি হয়েছেন। আপনি মনে করেন আমার জীবনে কঠিন সময় এটা ছিল, আর ওই সময় আমি এভাবে এভাবে ধৈর্য ধারণ করছি। আপনি হয়তো জানেনই না যে এর চেয়েও বড় কঠিন সময় মানুষ পার করছে নিজের জীবনে, এর চাইতে বড় পরীক্ষার মুখোমুখি মানুষ হচ্ছে জীবনে। হয়তো তারা, তাদের ঘটনাগুলো আপনার অজানা, হয়তো তাদের ইতিহাস আপনি জানেনই না, এ কারণে হয়তো আপনি ভাবছেন যে আমার চেয়ে কষ্টে আরও অনেক মানুষের গল্প আমি শুনেছি, অনেক মানুষের ইতিহাস শোনার মতো সুযোগ আমার হয়েছে। বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের কথাগুলো শুনতে হয়, শুনি। যখন কাউকে না পায় বলার মতন, তখন হয়তো একজনকে শুনতে হয়, এই কথাগুলো শুনলে ওই ব্যক্তির মনটা একটু হালকা হয়। তো তারা এক একজন মনে করে আমি পৃথিবীতে সবচাইতে দুঃখী ব্যক্তি, বা আমার মতো জীবনে কষ্ট কেউ করেনি। অপর ব্যক্তির গল্প শুনে দেখি তার চাইতে মারাত্মক সে। ওই দ্বিতীয় ব্যক্তির কথাগুলো যখন শুনি, হ্যাঁ, ঘরের মানুষ তার সাথে বেইমানি করছে, ঘরের মানুষ তার সম্পদকে আত্মসাত করছে, তার উপার্জনের টাকা দিয়ে আর এক ভাইকে জায়গা সম্পত্তি করে দিয়েছে, বাড়ি গাড়ি করে দিয়েছে, দেশে আসার পরে বলছে তুমি তো আমাদের জন্য কিছুই করনি। আমি মনে করি যে হ্যাঁ, তারটা তো আরও মারাত্মক বেশি, সে তো আরও জীবনটা বেশি কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত করছে। আর এক ব্যক্তি যখন বলা শুরু করে, আমি মনে করি তো সে আরও সব ছাড়িয়ে সেই বেশি কষ্টে অতিবাহিত করছে দিন। তো আমরা মনে করি কি আমার জায়গা থেকে আমি অনেক কষ্টে আছি, অনেক কঠিন পরিস্থিতিতে আছি, এমন কঠিন সময় হয়তো বা কেউ কারো জীবনে আসেনি। না, আপনার চেয়েও অনেক কঠিন সময় মানুষের কাটছে, হয়তো সেই ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসে না, সেই পরিস্থিতির মধ্যে আমরা পড়ি না। এই জন্য আমি মনে করি যে আমার সময়টাই কঠিন। কোন কঠিন সময় আপনি পার করছেন সেটা একবার ভাবা উচিত। রবিউল ভাই আছেন আমাদের সাথে। কঠিন সময়ে ধৈর্য ধারণ করা, কঠিন সময় কি জীবনে আসছে কখন আপনার? যে আসছে, বাহ, এই বয়সে এত কঠিন সময় আসা, এটাও মানুষকে উপযুক্ত করে তুলে। কোরআনে পাকের আয়াতে কারিমা যেটা স্মরণে আছে আমার, আল্লাহ তাবারক ও তাআলা বান্দার উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দার জন্য কষ্টকর। বান্দা যেটা ধৈর্য ধারণ করতে পারবে সেটাই আল্লাহ তাআলা বান্দাকে দেন, যে আমার বান্দা এটা পারবে। আর একটা, যারা ট্রেনার আছে বিশেষ করে, তারা বলে আপনি ততক্ষণ পর্যন্ত ভালো কিছু শিখতেই পারবেন না, করতেই পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি এই কঠিন সময়ের মুখোমুখি না হবেন। আপনি, আল্লাহ তাবারক ও তাআলা যখন আমাকে কোনো রোগ দেয়, আপনাকে কোনো রোগ দেয়, অসুস্থ হই আমরা, আমার কাছে আছে 1,00,000 টাকা, আমি 1,00,000 টাকা ম্যানেজ করতে পারবো, সেই 1,00,000 টাকার মতোই পরীক্ষায় আমি পড়ছি। 1,00,000,000 টাকার পরীক্ষায় কোনোদিনও আমি পড়ি নাই, আর এটা কখনো হবেও না বান্দার সাথে। আপনারা কখনো শুনছেন যে কোনো ব্যক্তির কাছে আছেই 5,00,000 টাকা, সে 5,00,000 ম্যানেজ করতে পারবে, আর তার কাছে বিপদ যেটা আসছে সেটা 5,00,000 টাকারই বিপদ আসছে? আল্লাহ বান্দা যতটুকু পারবে ততটুকুই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন, তার থেকে 5,00,000 টাকার পরীক্ষা কখনো নেওয়া হয় না। তো আমি যতক্ষণ পর্যন্ত এই হোঁচট খাবো না, ততক্ষণ হয়তো আমার পায়ের গোড়ালি শক্ত হবে না, আমি যতক্ষণ পর্যন্ত দাঁড়াতে গিয়ে পরে যাব না ততক্ষণ পর্যন্ত হয়তো হাঁটু আমার শক্ত হবে না। এটা একটা সিস্টেমই আছে আল্লাহ তাআলার কুদরত, যে বান্দা যতক্ষণ পর্যন্ত কঠিন সময়ের মধ্যে না আসবে পরবর্তী ধাপটা সে কন্ট্রোল করতে পারবে না। আপনি কঠিন সময়ের মধ্যে আছেন, এর পরবর্তী যে ধাপটা আছে সেটা সুন্দর এবং সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন বিধেই এই কঠিন সময়টা আপনার জন্য এসেছে। রবিউল ভাইও কঠিন সময় অতিবাহিত করেছেন, তবে এটা অনেক বড় অভিজ্ঞতাও হয় একজন মানুষের জন্য কঠিন সময় যখন অতিবাহিত হয়। যদি কিছু আলোচনা করানো হাদিস থেকে কঠিন সময় ধৈর্য ধারণের এ নিয়ে আলোচনা করতে,
ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমরা কোরআনে পাকের দিকে যদি যাই,
জি,
আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, প্রাণ ও ফল ফসলের কিছু ঘাটতির মাধ্যমে পরীক্ষা করব, এবং আপনি ধৈর্যশীলদের সুসংবাদ শুনিয়ে দিন।
সুবহানাল্লাহ।
তো শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে মানুষদেরকে আসলে পরীক্ষা করা হবে। আর আমরা একটু আগেও আপনার কাছে শুনলাম যে মানুষ কিন্তু প্রতিনিয়ত তাদের জীবনে পরীক্ষার সম্মুখীন হয়ে আসছে, সেটা বিপদের মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে হোক, সবসময় পরীক্ষার সম্মুখীন হয়ে আসছে। আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, মানুষ নানাভাবে পরীক্ষার মধ্যে আক্রান্ত। কেউ তাদের রোগের মাধ্যমে, এমনও ব্যক্তি আছে যারা স্থায়ী রোগে আক্রান্ত, বছরের পর বছর কিন্তু অসুস্থ অবস্থায় কাটাচ্ছে, সে অনেক চেষ্টা করছে কিন্তু তারপরও রোগ তা সারছে না বা শেষ হচ্ছে না, সে স্থায়ীভাবে এত কষ্টের মধ্যে থাকছে। আবার যদি আমরা খেয়াল করি, অনেকেই তাদের জান ও মালের ঘাটতি, টাকা পয়সার সমস্যা, ভালো বিজনেস চলছিল কিন্তু হঠাৎ করে বিজনেসের মধ্যে সমস্যা চলে আসছে,
লস হয়ে গেছে,
লস হয়, বড় ধরনের লস হয়ে গেছে। তো এভাবে কিন্তু মানুষ নানাভাবে সমাজের মধ্যে পরীক্ষার মধ্যে জর্জরিত অবস্থায় আছে। এছাড়া যদি আমরা দেখি, মানুষকে কখনো ভয়ভীতির মাধ্যমে কিন্তু পরীক্ষা করা হয়। এমনও ব্যক্তি আছে সমাজের, আমরা দেখি যদি সহজ সরল ব্যক্তি, কিন্তু সে কোনো না কোনোভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে বা প্রভাবশালী মহলের মাধ্যমে সে কিছু ভয়ভীতির মধ্যে আছে, ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে। সে সঠিকের উপর থাকার পরেও ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে, এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা যে সে সত্য, সে ন্যায়ের উপর আছে, কিন্তু তারপর একজন একটা প্রভাবশালী মহলের মাধ্যমে সে ভয়ভীতির মাধ্যমে সে জীবন অতিবাহিত করছে। এছাড়া যদি আমরা খেয়াল করি যে অনেক সময় কোনো দুর্যোগ চলে আসছে কোনো এলাকা, কোনো দেশ বা কোনো একটা বড় এরিয়ার মধ্যে, সেটা হোক বন্যার দুর্যোগ হোক বা অন্যান্য দুর্যোগ হোক, কিন্তু চলে আসছে। আমরা দেখি যে বর্ষার সময় যেগুলো হাওড় অঞ্চল আছে, এসব সময় কিন্তু দেখা যায় যে বর্ষার কারণে ধান তলিয়ে যায়, যে ফসলটার পিছনে তার
বছরের মুখোমুখি হয় তারা,
জি, মানে বছরের পরিশ্রম থাকে সেটার মধ্যে সে দেখা যায় যে ধান উঠানোর সময় গিয়ে বর্ষার পানির মধ্যে ধান তলিয়ে গেছে। তো এগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, যে মানুষ তার জান মাল ধন সম্পদ এগুলোর মাধ্যমে সে বিপদের মধ্যে থাকে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আসলে কি, মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে যে অনুগত বান্দা আছে এবং অবাধ্য বান্দা আছে এদের মধ্যে একটা পার্থক্য প্রকাশ করেন, এবং যারা ভালোবাসার দাবিদার এবং যারা সত্যিকারে ভালোবাসা পোষণকারী আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট পোষণকারী, এদের মধ্যে একটা পার্থক্য প্রকাশ পায় এই বিপদের মাধ্যমে। আসলে মানুষ তো নানাভাবে এই বিপদগুলোর মধ্যে জর্জরিত থাকে, কিন্তু যখন বিপদের সময় আসে তখন কিন্তু একটা প্রকৃত বান্দা ধৈর্যের যেই দৃষ্টান্ত সেটা সে প্রকাশ করে, যে এই অবস্থায় আল্লাহ তাআলা যে ফয়সালা গ্রহণ করেছেন তার জন্য সে আসলে কতটুকু সেটার প্রতি
তুমি কি শুকরিয়া আদায় করছো নাকি
অভিযোগ তুলে ধরছো।
আল্লাহ তাআলার পানা এমন মুহূর্তে তো অনেক মুসলমান কুফর পর্যন্ত করে,
আল্লাহ আল্লাহ, এটা তো মানে প্রতিনিয়ত দেখা যায় যে মানুষ পরিস্থিতির শিকার হয়ে মানে আল্লাহ তাআলার শানে বা তাকদীর নিয়ে এমন এমন কিছু বাক্য উচ্চারণ করে যেটা কুফরি পর্যায়ে পৌঁছে যায়,
এমনটা
ঘটে আমাদের সমাজের মধ্যে। তো এই বিষয়গুলো আমাদেরকে সেই সময়গুলোতে আমাদেরকে আসলে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমরা বিপদের কথা খেয়াল করি, বিপদ কি শুধুমাত্র আমাদের বর্তমানে যারা মানুষ তাদের উপরে আসছে? নবী রাসূলগণ যারা ছিলেন ওনারা কি এরকম ধৈর্যের সম্মুখীন বা বিপদের সম্মুখীন কি হননি? তারাও তাদের জীবনে অসংখ্যবার এরকম বিষয়ের সম্মুখীন হয়েছেন, এবং সেই সময় ধৈর্যের যে দৃষ্টান্ত সেটা ওনারা প্রকাশ করেছেন। যদি আমরা হযরত নূহ আলাইহিস সালামের দিকে দেখি, হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ কত বছর তিনি তার কম তার জাতিদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু এই পর্যায়ে কিছু সংখ্যক মানুষ যারা ছিল তারা শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এগুলো কিন্তু ধৈর্যের একটা পরীক্ষা, যে তিনি দাওয়াত দিচ্ছেন, তারা সেই সময় দাওয়াত তো গ্রহণ করেনি, বরঞ্চ হযরত নূহ আলাইহিস সালামকে তুচ্ছতাচ্ছিল্য করা, কটুক্তি করা, নানা ধরনের মন্তব্য করা থেকে তারা পিছপা হয় নাই। সেই সময় হযরত নূহ আলাইহিস সালামকে তারা এই ধরনের অসংখ্য মন্তব্য করেছিল, কিন্তু তিনি সেই মুহূর্তের সময়ও ধৈর্য ধারণ করেছেন, তিনি এই পরিস্থিতি মোকাবেলা করেছেন। এছাড়া যদি আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দেখি, বলা হয় থাকে যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এটা হচ্ছে সর্বোত্তম ঘটনাগুলোর মধ্যে, মানে ঘটনাগুলোর মধ্যে ওনার ঘটনাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। কারণ মানুষ তার মানে মানুষ তার জীবনে যে যে বিপদের সম্মুখীন হয় ওনার জীবনে প্রায় এরকম মানে সব মানে অধিকাংশ ঘটেছে একদম ছোটবেলা থেকে। যদি আমরা দেখি বা ভাইরা তার সাথে স্বার্থপরতার মানে করে যে তাকে কূপে নিক্ষেপ করে, এরপরে তিনি একজন গোলাম হয়ে বিক্রি হয়ে যান, এরপরে সেখানেও একসময় জেলে কারাগারে বন্দী হন, এবং এরপরেও বিভিন্ন ধরনের উনি ঘটনার সম্মুখীন হন। তো একটা মানুষ তার জীবনে যে যে পরিস্থিতি মানে দুরবস্থার শিকার হয় উনি ওনার জীবনে
এরকম মানুষের যতগুলো পরীক্ষার দিক আছে এমনটা বিষয়,
জি জি জি, কিন্তু তিনি প্রতিটা বিষয়ে কিন্তু ধৈর্য ধারণ করেছেন, এবং এর ফলস্বরূপ
তার ধৈর্য কেমন ছিল সাধারণ মানুষের মতো? না না, তার ধৈর্য এমনটাই ছিল রব্বে কারিম খুশি, উদাহরণ দিয়েছিলেন কি আমাদের বন্যার সময় বা সিডরের সময় বা মহামারীর সময় আমাদের 19-20 হয়ে গেলে বা ধান ডুবে গেলে বা নষ্ট হয়ে গেলে আমরা শুধু আ না এমন এমন শব্দ বলে যেটা কুফর হয়, আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক কাজ করে এবং জানি না আরও কার কার উপরে দোষরূপ চাপিয়ে দেয়, দোষ চাপিয়ে দেয়। কিন্তু ওই সকল মহান সত্তারা, নবী রাসূলরা তারা পরীক্ষাও দিয়েছেন, ধৈর্য ধারণও করেছেন, কিন্তু অন্তর থেকে ভিতর থেকে আহ শব্দটাও পর্যন্ত তাদের বের হয়নি। কেননা আল্লাহ তাআলার যা মর্জি, আল্লাহ তাআলা যা চেয়েছেন আমার সাথে তাই ঘটবে, তাই ঘটছে, তাই না? আচ্ছা, আমি যতটুকু ধৈর্য ধারণ করতে পারছি ততটুকুই আমার সাথে হবে, আমি আমি ধৈর্য ধারণ করতে পারবো না এমন তো আর কিছুই আমার সাথে ঘটতেছে না, এটা আমাকে মানতে হবে, আমাদেরকে মানা উচিত। এটা মাশাআল্লাহ ভালো একটা উদাহরণ দিয়েছেন আপনি। নবী রাসূলদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাদের পরীক্ষাগুলো আমরা দেখব কেমন পরীক্ষা তারা দিয়েছেন।
যেটা বললেন যে আমরা কিন্তু অল্প মুসিবতের মধ্যে আহ করে মানে আ উ করে মানুষকে মানে একদম পাড়া মাথায় তুলে ফেলি বা বাড়িঘর মাথায় তুলে ফেলি, ঠিক আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি আমরা জীবনী সিরাত যদি দেখি আর একবার মানে সামান্য একদম ছোট ছোট বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে একবার একটা প্রদীপ জ্বালানো ছিল, তো হঠাৎ করে প্রদীপটা নিভে যায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওনাকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, প্রদীপ নিভে যাওয়া কি মুসিবত? নবী করিম সাল্লাল্লাহু বললেন হ্যাঁ, মানে এমন প্রত্যেক বিষয় যেটা মুমিন বান্দাদেরকে কষ্ট দেয় সেটা হচ্ছে মুসিবত এবং এটার জন্য তার জন্য সওয়াব রয়েছে। তো এই যে সামান্য প্রদীপ নিভে যাওয়া, এটার মধ্যে কি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধরনের কোনো ক্রোধ প্রকাশ করলেন না, কোনো ধরনের অসন্তুষ্টি প্রকাশ করলেন না, তিনি বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তিনি এটাও বললেন, আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে সামান্যতম যে বিষয়গুলো আছে যেটা মানুষকে মুমিন ব্যক্তিদেরকে একটু কষ্টের মধ্যে রাখে, একটু চিন্তার মধ্যে রাখে, তো সেটার মধ্যে সে কী করবে, সে ধৈর্য ধারণ করবে এবং এটার জন্য তার জন্য সওয়াব রয়েছে,
প্রতিদান রয়েছে।
কিন্তু যদি আমরা এই উদাহরণটাকে, এই যে প্রদীপ নিভে যাওয়াকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করি, আমাদের সমাজে যখন একটু কারেন্ট চলে যায় তখন কি পরিস্থিতি সৃষ্টি হয়, যে মানুষ ফোন করে গালাগালি করে কারেন্ট অফিসে, বা সে ফোন অন্তত না করুক সে তার নিজ জায়গা থেকে মানে একজন মুসলমান ভাইকে গালাগালি করা, গালমন্দ করা, খারাপ মন্তব্য করা, কিন্তু অন্তত নবী করিম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রদীপ নিভে গেল সে সময় তুমি ধৈর্য ধারণ করো, এই সামান্য কষ্ট মুসলমানদের জন্য পরীক্ষা এবং তার জন্য তার সেটার মধ্যে সওয়াব রয়েছে। কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপট হচ্ছে কমপক্ষে এতটুকু
বলে দিক, কারণ চলে গেছে কমপক্ষে আল্লাহর নামে এতটুকু বলে দিক, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করো, তাই না? এখন সেখানে জানি না কোন কোন শব্দগুলো মানুষ ব্যবহার করে একবার কারেন্ট চলে গেলে, আবার অনেকে তো বলে যে কারেন্ট আসছিল কবে, এমন শব্দ আবার বলে, এ তো নাশক্রিয়া বান্দার অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। 24 ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা নাই থাকতে পারে, আচ্ছা না থাকলে যে এটা অনেক বড় বিপদ এটাও না, সবসময় তার এমন হয় না, গরমের সিজনটাতে একটু বেশি হয়। চমৎকার উদাহরণও দিয়েছেন রবিউল ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদীপ নিভে যাওয়ার পর তিনি চমৎকারভাবে দোয়া পড়েছেন। আমাদের উচিত ধৈর্যের দোয়া করা নিজের জন্য, যেটাই হোক না কেন ধৈর্যের দোয়া করা, এবং এটাও কঠিন মুহূর্ত না, যেগুলো আপনারা দেখছেন বন্যা হচ্ছে, ধান তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সিডর আসছে, এটা কঠিন মুহূর্ত না, এগুলো তো সবার সাথেই, যখন বন্যা আসে আমার একার সাথে তো আর না, এটা সবার সাথে জড়িত, আরও দশজনার যা হবে আমারও তা হবে, আল্লাহ তাবারকতালা সবার জন্য যা রেখেছেন আমার জন্য তাই রেখেছেন। পারিবারিকভাবে ব্যক্তি জীবনে যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন কোনো কঠিন সময় আপনার আসে, সেখানে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তো সেটা হলো পরীক্ষার মূল সময়। রাকিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা আর রাকিব ভাই থেকেও আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারকতালা। ধৈর্যের মধ্যে মানে কঠিন সময় যে ধৈর্য, এটা একটা চ্যালেঞ্জ বিষয় একজন মানুষের জন্য। উদাহরণ যদি দেই আপনাকে, যে আপনি গাড়িতে উঠছেন, সবাই যে ভাড়াটা দিয়েছে আপনিও সেই ভাড়াটা দিয়েছেন, কিন্তু আপনি জেনে শুনেই লোকাল গাড়িতে উঠছেন, সিট না পেয়ে দাঁড়িয়ে আছেন, যখন কন্ডাক্টর বা সুপারভাইজার হেল্পার যখন ভাড়ার জন্য আসে, তখন যে একটা মুড নিয়ে তাকে ভাড়াটা দেওয়া হয়তো অনেক সময় দেখছেন এগুলো, আচ্ছা গাড়িওয়ালা ব্রেক করতে বলছে আমি নেমে যাব, তো ওর ব্রেক ধরতে ধরতে বা প্লেস পাইনি, কোন জায়গাতে ব্রেক ধরবে, কোন জায়গাতে গিয়ে সাইড করবে, হয়তো একটু সামনে চলে গেছে, ওই মুহূর্তে যেন একটা ফ্রেজের একটা অ্যাকশন থাকে, হয়তো এটাও অনেকবার দেখেছেন। এভাবে করে রিক্সাওয়ালা রিক্সা থেকে নামছেন, সুন্নাতে মোবারাকা তো আগে দরদাম করে ওঠা, কয় টাকা আপনি নিবেন, এটা সম্ভবত ইমাম হোসেন রদিয়াল্লাহু তাআলার তরিকা, যে আগে জিজ্ঞাসা করা কত, আগে ভেঙে নিবে লেনদেনটা কত হতে পারে, এরপরে গিয়ে কাজ করবে। তো এটা তো করেনি নেই, সুন্নতের উপর আমল তো করেই নাই। যখন রিক্সাওয়ালা 2 টাকা বেশি চাইলো, 10 টাকা বেশি চাইলো, তখন মারধর। মানে এটা তো কঠিন সময় না, এগুলো কঠিন সময় না, স্বাভাবিক দৈনিক, আমাদের দৈনিক এমন 2-10-20 বার আমাদের সাথে ঘটে, এটা তো দৈনিক কঠিন সময় হতে পারে না। সেখানেই আমি অধৈর্য, আর মানুষের সাথে কি বলি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ধৈর্য আপনি কতটুকু ধরলেন, ধৈর্যের বাঁধটাই বা কি দিয়ে বাঁধলেন, আর আপনার ভাঙলো বা কি কারণে, একটা প্রশ্ন তো থেকেই যায় এখানে না। যখন আমাদের মুখে বসেই গিয়েছে, এটা স্বাভাবিক একটা শব্দ হয়ে গেছে, এটা আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনি ধৈর্য ধরছেন কখন, যখন দৈনিক আমার সাথে 20 বার এই ঘটনা ঘটে, রিক্সায় চললাম তো বেশি ভাড়া চাইলো, বাসে উঠলাম তো ব্রেক করতে বললাম, নামবো আমি বেশি নিয়ে গেছে রাস্তা, বা কোথাও দোকানদারের কাছে গেলাম তো 5 টাকাটা 6 টাকা চেয়েছে, তো আমি প্রত্যেকটা জায়গাতে ধৈর্য হারা হলাম, মানে দৈনিক 20 বার ধৈর্য হারা হইলাম, আর বললাম কি আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তবে দেখা উচিত আমার, আমার মনে হয় পরীক্ষা করতে মন চায় আমার, যে ওই সকল লোকদের ধৈর্যটা, ধৈর্যের বাঁধটা কি দিয়ে বেঁধেছিল, যদি কিছু আলোচনা আপনিও শোনাতেন আমাদের।
আসলে ধৈর্য জিনিসটা যেটি আপনি একটু বললেন, এটি সবচেয়ে একজন মুমিনের কাছে সবচেয়ে বড় একটি গুণ, একটি বড় একটি বৈশিষ্ট্য, সবার মাঝে এই জিনিসটা থাকেও না। এবং ধৈর্য আমাদের মাঝে থাকার জন্য আল্লাহ পাকের কাছে দোয়াও করতে হবে, যেন আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশালীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। আমাদের জীবনে সবসময় একরকম যায় না, অনেক সময় অসুস্থ আসে, অনেক সময় অভাব অনটনে আসে, হ্যাঁ অনেক সময় রোগ ইত্যাদি আসে, তো সব কিছু যেহেতু একরকম যায় না, তো সেই সব সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কোনো প্রকারের অভিযোগ না করে, যেমনটি একটু আগে আপনি বলছেন যে আমরা এমন ধরনের বাক্য উচ্চারণ করি যে কুফরি পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা, আমরা এমন বাক্য বলি যে এটা তো কুফরি আমরা জানিও না, তো এই বিষয়ে আমাদেরকে সেই বিষয়ে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আচ্ছা, এই বিষয়ে আমি হলে সুনাদ দামাত বরকাতুল্লাহ আলী একটি রিসালাও লিখেছেন, আমরা এটাও অধ্যয়ন করতে পারি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব, কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। সুবহানাল্লাহ, অন্য আয়াতে উপরাকার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফা ইন্নামা আল উসরি ইউসরান, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। তা আমরা একটু কষ্ট যখন আমাদের মাঝে আসে, আমরা অধৈর্য হয়ে আমরা অনেক প্রকারের অভিযোগ, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশের করার পরিবর্তে অভিযোগ করা করে ফেলি, তো যদি আমরা অভিযোগই করে ফেলি, আমরা একটু কষ্টে ধৈর্য ধারণ না করি, তাহলে স্বস্তি আমাদের কাছে কীভাবে আসবে, কষ্টের পরেই স্বস্তি আছে। অন্য আয়াতে মুবারাকের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, হে ইমানদারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে প্রার্থনা চাও, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যকারীদের সাথে রয়েছেন। যেমনটি রবিউল ভাই একটু ইঙ্গিত দিয়েছেন যে আমাদের পূর্ববর্তী নবীগণ, সাহাবায়ে কেরাম, আমাদের পূর্ববর্তী বুজুর্গান কেরামদের মাঝেও তারাও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এবং তারা কিভাবে ধৈর্য ধারণ করেছেন এই বিষয়ে একটি আমি বলার চেষ্টা করব, যে আমাদের পূর্ববর্তী এক আমাদের মহান বুজুর্গ ছিলেন হযরত সাইয়্যিদুনা খালিদ বিন হামান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি যেটা বর্ণনা করছেন যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন ইসহাক হারবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে কথাটি বলতে ইনি শুনেন যে সব যুগের বুদ্ধিমান মানুষরা এই বিষয়ের উপর ঐক্যমত যে যারা তাকদীরের উপর বিশ্বাস রাখে না তারা পরকালে সফলকাম হয় না। তো ইব্রাহিম বিন হারবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের জীবনের একটি উদাহরণ দিয়ে এরকম বলেন যে আমার পরিস্থিতি এমন ছিল যে আমার একটি জামা খুবই পরিষ্কার ছিল আর একটি জামা ময়লা ছিল কিছুটা, তো আমার মাঝে কখনো এরকম চিন্তা, এরকম কখনো আক্ষেপ আসেনি যে ইস যদি দুটো কাপড়ই আমার পরিষ্কার হতো। আচ্ছা, ইনি বলেন যে যখন আমার আমার মাঝে যখন কখনো জ্বর আসতো, জ্বর অসুখটি আসতো, তখন আমি আমার পরিবারের কাউকে আমি সেটা বলতাম না, আমি নিজের মাঝেই রাখতাম, যেন আমি এরকম যেন না হয় যে যদি আমি জ্বরের কথা বলি আমার পরিবারের মানুষও চিন্তিত হয়ে যায়। তো তিনি বলেন যে তিনি এরকম বলেছিলেন যে হাম আপনা গাম কিসি কো বাতাতে নেহি হ্যাঁ খুদ জ্বলতে হ্যাঁ কিসি কো জ্বালাতে নেহি। তো ইনি বলেন যে আমি 30টি বছর মাথা ব্যথায় আক্রান্ত ছিলাম, কিন্তু আমি আমার পরিবারের কাউ সেটা আমি জানাইনি। উনি বলেন আমি 10 বছর যাবত আমি শুধুমাত্র আমার একটা চোখ দিয়ে আমি দেখতে পারতাম, আর একটা চোখ আমার দৃষ্টিহীন ছিল। তো আমি এটা আমার পরিবারকে কাউকে বলিনি। আমি ইনি বলেন যে আমি আমার পুরো রমজান মাস শুধুমাত্র 1 দিরহাম দিয়ে অতিবাহিত করেছি। খুবই কঠিন পরিস্থিতির মাঝে গিয়েছি, তবুও আমি কারো কাছে হাত পাতিনি। তো ইব্রাহিম বিন ইসহাক হারবি রহমতুল্লাহ তাআলা আলাই এত কঠিন পরিস্থিতির মাঝে তিনি কোনো প্রকার অভিযোগ না করে তিনি ধৈর্য ধারণ করেছেন, এমনকি পরিবারের কেউ চিন্তিত হয়ে যাবে এজন্য উনি উনার কঠিন পরিস্থিতি কাউকে বলেন নাই। তিনি খুবই কঠিন পরিস্থিতির মাঝে রমজান অতিবাহিত করেছেন, তারপরও তিনি কারো কাছে হাত পাতেন নাই।
আল্লাহু আকবার। দেখেন আমাদের ঘরে আমার নিজের পোশাক 10 সেট 20 সেট অর্থাৎ 20টা পোশাক থাকার পরেও আমি বলি আর কত ধৈর্য ধরব। বর্তমান সময় আমাদের সমাজে এমন যুবকও পাবেন যাদের হয়তো 1-2টাই আছে, শুধু 1-2টাই আছে। একটা আছে তুলে রাখার জন্য, কোথাও মেহমান হয়ে যাবে, আর একটা আছে নিয়মিত পড়ার জন্য। জানেন এই গল্প আপনারা কখনো শুনেছেন? এমন কাজে যায়, কাজ থেকে এসে রাত্রে বাসায়, আমাদের দেশে যেহেতু বলতে পারি আমরা এটা আমাদের পোশাক লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এবং যখন কেউ অফিস আদালতে যায় তখন সে প্যান্ট শার্ট বা যেটা আছে যেটা অভ্যস্ত সে পাঞ্জাবি পরলে পাঞ্জাবি, বাসায় এসে কাপড়টা পরিবর্তন করে ধুয়ে দেয়, সকালে উঠে পরিষ্কার সে ধোয়া কাপড়টা পরে অফিসে যায়। আবার সেই কাপড়টা যখন নোংরা হয় ময়লা হয় 2-3 দিন পরে আবার বাসায় যখন রাত্রে আসে এসে সেটা ধুয়ে পরিষ্কার করে পরের দিন সকালে সেটা পরে আবার অফিসে যায়। এমনও মানুষ আছে, একটা পোশাক সবসময় ইউজ করার জন্য আর একটা পোশাক হয়তো ভালো তুলে রাখছে সেটা কোথাও মেহমান হয়ে যাওয়ার জন্য। তো আপনি 10-20টা পোশাক আপনার আলমারি শোকেস ভরা, আপনি বলছেন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এই এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? রাকিব ভাই বললেন যে 30 বছর পর্যন্ত তিনি একটা রোগে আক্রান্ত ছিলেন কিন্তু ঘরের মানুষকে বলেননি, ধৈর্য ধারণ করেছেন, হয়তো চিকিৎসক এত স্ট্রং ছিল না ওই সময়, চিকিৎসা হাসপাতালে তো ছিল না, অথবা আর্থিক অবস্থা ভালো ছিল না, চিকিৎসা করাতে পারেননি। এক একটা মানুষ মানে সে জানে মরণ পর্যন্ত এই রোগ আমাকে বহন করে যেতে হবে, কারো কাছে শিকায়ত করে না, কারো কাছে অভিযোগ করে না। উদাহরণ এভাবে নিতে পারে, ডায়াবেটিস অনেকের আছে, গ্যাস্ট্রিক অনেকের আছে, সে জানে হয় এটা নিয়েই আমাকে বাঁচতে হবে, কখনো কাউকে বলেও না, অভিযোগও তুলে না। কিন্তু আপনার 102 ডিগ্রি জ্বর আসছে, তো আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যে একটা মানুষ রোগ নিয়ে সারা জীবন তাকে থাকতে হবে, ডাক্তার বলে দিচ্ছে এটা আর শেষ হবে না, যতদিন আছেন এভাবে নিয়মিত ওষুধ খেয়ে আপনাকে বাঁচতে হবে, তারপরও তার অভিযোগ নেই, আর আমার মাত্র 1-2 ঘন্টার জন্য জ্বর আসছে, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সবাই জানে। তো বিষয়গুলো ধৈর্যের উপরে না, নিজের মুখের উপরে। আপনি কতটুকু ধৈর্য ধরতে পারছেন সেটা আপনার মুখ দেখলেই বোঝা যায় যে আপনি ধৈর্যশীল ব্যক্তি না অধৈর্য ব্যক্তি আপনি। আর এই অধৈর্য, ধৈর্যশীল না হলেই তো অধৈর্য ব্যক্তি। অধৈর্য ব্যক্তি কোনো কিছুই সে পায় না, তার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। অধৈর্য ব্যক্তি কখনো সাকসেস হতে পারে না, অধৈর্য ব্যক্তি কারোর সাথে মিলতেও পারে না, মিশতেও পারে না, আর কোনো বিষয়ে সে সাকসেস না। অধৈর্য ব্যক্তি তো সবসময় রেগে থাকে, অধৈর্য ব্যক্তি তো সবসময় বাস নিজের ভালোটাই দেখে, অধৈর্য ব্যক্তি তো কষ্ট সহ্য করতে পারে না, অধৈর্য ব্যক্তি তো অভাব দেখতে পারে না, আর এই অধৈর্য ব্যক্তি সবসময় এভাবেই থেকে যায়। তো এই জন্য কঠিন সময় আমাদের জীবনে কখনো তেমন আসেনি যেটা আপনি অতিবাহিত করতে পারবেন না, এর আগে আপনি ভেঙে পড়বেন, এমন কঠিন সময় আসে না। কঠিন সময় যখন আসে তখন দেখা যায় এক একজনের অবস্থা কেমন ছিল। রাশেদ ভাই আমাদের সাথে আছেন, একটি নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনি আমরা, এরপরে দর্শক আপনাদের কলের দিকে যাব, কলগুলো শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। জি হুজুর, রাশেদ ভাই একটি কালাম আমাদেরকে শোনাতে।
গগনে ভুবন মাঝে চাঁদের মতো উজ্জ্বল তুমি, গগনে বনে ভুবন মাঝে চাঁদের মতো উজ্জ্বল তুমি, ফখরে মলমল নূরে খোদা, সবার সিরা
চেহারা কুরআন আমার তব চেহারা কুরআন আমার নবী আমার ঈমান তুমি তব চেহারা কুরআন আমার নবী আমার ঈমান তুমি ফখরে মালক নূরে খুদা ফখরে মালক নূরে খুদা সবার সেরা মানুষ তুমি বিচার দিয়ে সহায় তুমি ফখরে মালক নূরে খুদা সবার সেরা মানুষ তুমি আমি পাপি পাপি নিশো আমার তোমার প্রতি আশা আমার বিচার দিনে শাফে তুমি তোমার প্রতি আশা আমার বিচার দিনে শাফে তুমি চাঁদের মতো উজ্জ্বল তুমি জলে ভেজা চোখ ধমে দেখো নবী ঝলক ঝলকে রূপে উৎসর্গ আমার মন মন উৎসর্গ আমার তন মন হৃদয় মাঝে এসো তুমি গগনে মন ভুবন মাঝে চাঁদের মতো উজ্জ্বল তুমি ফখরে মালক নূরে খুদা ফখরে মালক নূরে খুদা সবার সেরা মানুষ তুমি সবার সেরা
কালাম শুনতেছিলাম আমরা, চমৎকার, আল্লাহ পাক কবুল করে নিক। দর্শক শ্রোতা, কিছু কল আপনাদের রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে আলোচনায় ফিরবো আবার আল্লাহ চাই। জি, কল শুনিয়ে দিন।
আমাদের অনুষ্ঠানটি অনেক ভালো লাগতেছে, আজকের বিষয়টি অনেক সুন্দর, আমার জন্য সবাই দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সবসময় সাথেই থাকবেন, এভাবে আশা রাখি ইনশাআল্লাহ। পরবর্তী কল।
নারায়ণগঞ্জ থেকে বলতেছি, আমি মাটির বাড়ি মাটির ঘর গজল শুনতে চাই।
মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, ইনশাআল্লাহ তাআলা শুনাবো, সাথেই থাকো। পরবর্তী কল।
মোহাম্মদ আবু বকর, আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আমার অনেক ভালো লাগে, এবং আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই মাদানী চ্যানেলকে জারি রাখে।
আমিন আমিন, আল্লাহ পাক কবুল করে নিক। পরবর্তী কল।
রাজশাহী জেলা চামত থানা, আমি একটি নাতের আসল শুনতে চাই। ভাগ্য আমার উজ্জ্বল করো হে প্রিয় নবী।
ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, কালামটি চমৎকার একটি কালাম, শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবে। পরবর্তী কল।
কুমিল্লা, আমি আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে, অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আমি প্রত্যেকদিন দেখি, দোয়া করবেন যেন আমি এই চ্যানেলটা দেখতে পারি সবগুলো।
অসংখ্য বার দোয়া আপনার জন্য, আপনি সহ সকল দর্শকের জন্য দোয়া, সবাই মিলেমিশে মাদানী চ্যানেল দেখি, নিজের আখলাক, নিজের চরিত্র উত্তম করি, নিজের ইবাদতকে সঠিক করি, নিজের ঘরের সবাইকে দেখাই, ঘরের পরিবেশ যেন পরিবর্তন হয়ে যায় এবং ইসলামিক একটা পরিবেশ যেন আমরা পেয়ে যাই এই চ্যানেলের মাধ্যমে, আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আলোচনা করছিলাম কঠিন সময়ে ধৈর্য ধারণ করা। এক ঘটনা রবিউল ভাই, তোমরা প্রায় সময় শুনি ধৈর্য ধারণ ব্যক্তিদের একটি উদাহরণ আছে, যে এক লোক মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য, তখন তার জুতা চুরি হয়ে গেছে, সে এখন মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলে আর কি, নামাজে আসছি, চোর সময় পেল না, জুতা নিয়ে গেল, এখন কীভাবে বাসায় যাব, খালি পায়ে যেতে হবে, তো আমার দামি জুতা, কেউ বলে 1,500, কেউ বলে 2,000, এক একজনের এক একটা বলার স্টাইল থাকে, তো দাঁড়াই দাঁড়াই আবার বলতেছে। একটু পরে তাকিয়ে দেখে মসজিদের গেটে আর একজন লোক, যার দুটি পাও নেই, এখন ওর হুঁশ ফিরে আসছে, আল্লাহ আমার জুতা হারিয়ে গেছে, তাই আমি এত কথা বললাম, এত কথা শোনালাম, মানুষকে শোনালাম, আমার 1,000 টাকা দামের জুতা চলে গেল, কিন্তু এই ব্যক্তির তো পাও নেই, এ কার কাছে অভিযোগ করছে, এর অভিযোগ করার জায়গা কোথায়? আচ্ছা, আমার পা আছে তাই জুতা কিনে জুতা পরছি, এর পা নেই, জুতাও জুতা পরবে তো দূরের কথা, তো পাই নেই এর, তো আমার জুতা হারিয়ে আমি ধৈর্য ধারণ করতে পারছি না, অথচ তার পা নাই, সে তো কোনো অভিযোগই করছে না, নর্মালি সে চলে যাচ্ছে এখান থেকে, তো কখন কার থেকে কার ধৈর্য ধারণ করা দেখে সবক অর্জন করতে পারবে এটা বলা যায় না, তাই না? এমন হয় থাকে অনেক মানুষের, যাকে নিয়ে চিন্তাও নেই, তার থেকেও অনেক কিছু শিখার আছে, তার থেকে অনেক কিছু জানার আছে, বলার আছে, বোঝার আছে, তো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তির জুতা চুরি হয়ে যাওয়ার পরে আফসোস, অনুশোচনা, কথা বলা বলি বাড়াবাড়ি, কিন্তু একটু পরে তাকিয়ে দেখেন আর এক লোক আসছে, তার পাই নেই, পা নেই, তার কোনো অভিযোগ নেই, সে কিছু বলছেও না নর্মাললি, আর শুধু কয়েক টাকা দামের জুতা হারিয়ে এত অভিযোগ, এত কষ্ট, এত, এরপরও যদি আমরা বলি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার, এই শব্দটা মনে হয় এখন থেকে বলা বন্ধ করতে হবে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
অবস্থানকে দেখা উচিত, যে যখন সে যে পরিস্থিতিতে থাকবে, মানে আমি একটা পড়েছিলাম যে একজন ব্যবসায়ী ছিলেন, তিনি একজন সেটেল ব্যবসায়ী, তিনি মাশাআল্লাহ ব্যবসার মধ্যে অনেক উন্নতি করছেন, কিন্তু তার যে বর্তমান এই বছরের যে রেজুলেশনটা ছিল সেটা তিনি পরিপূর্ণ করতে পারেন নাই,
যে
টার্গেটটা ফিল আপ হয় নাই, তো অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, তো ওনার যে পার্সোনাল ট্রেনার ছিল ওনাকে বললেন যে আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আপনার 10 বছর আগের কথা চিন্তা করেন,
যে
আপনি কি ছিলেন, আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন, তখন আপনি যে চিন্তাটা করেছিলেন যে আপনি আপনার বিজনেসের মধ্যে যতটা গ্রোথ করতে পারবেন তার তুলনায় কি আপনি করতে পেরেছেন নাকি তার চেয়ে কম করেছেন, তো তিনি যখন ভাবলেন যে আমি 10 বছর আগে আমার বিজনেস আমি যে প্ল্যান করেছিলাম তার তুলনায় এখন যে অবস্থা অনেক বেটার,
দশ গুণ বেশি।
কিন্তু বর্তমান যে রিসেন্টলি যে রিপোর্ট সে অনুযায়ী হয়তো আমি একটু আমার টার্গেটটা ফিল করতে পারি নাই, কিন্তু এর মানে এটা নয় যে আমি অধৈর্য হয়ে পড়বো। বরং আমি যদি আমার আগের বিষয়টা চিন্তা করি তাহলে অবশ্যই সেটার কারণে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতাটা ওই সময়ে চলে আসবে। ধৈর্যের সময় একটা ধৈর্যশীল মানে বিপদের সময় ধৈর্য ধারণ করার যে পরিস্থিতি তার মধ্যে সেটা চলে আসবে। তো এটা আর কি যে মানুষ যখন তার অবস্থানের মধ্যে থাকবে তখন তাকে সেই তার পূর্বের অবস্থানটা চিন্তা করা উচিত।
এটা চিন্তা না করার কারণেই তো আজ ধৈর্যের যে এক নিয়ামত এটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে। আমরা পূর্বের ইতিহাস নিজের পূর্বের কিছু আমরা ভাবি না, আগে আমি কি ছিলাম।
জি 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 জি, মানে আপনি একটা যে কথা বলছিলেন আশরিফ শোনার আগে যে মানুষের কিন্তু ধৈর্যের সময় কিন্তু মানুষের মুখ দেখে বোঝা যায় যে আসলে সে কি ধৈর্যশীল নাকি অধৈর্যশীল, সে এই সময়ে কঠিন পরিস্থিতি কি ধৈর্য ধরছে নাকি ধরছে না। বলা হয়ে থাকে যে চূড়ান্ত সময়ে বিপদের সময়ে চূড়ান্ত পর্যায়ে মানুষের মানে চেহারার মধ্যে মুসিবতের কোনো মানে প্রকাশ না পাওয়া এটা হচ্ছে সবরে জামিল। মানে সবরে জামিল কি যে মানুষ যখন চূড়ান্ত পর্যায়ে থাকবে কোনো মুসিবতের মধ্যে থাকবে বিপর্যয়ের মধ্যে থাকবে তার চার চেহারার মধ্যে অধৈর্যশীলতার বা বিপদের কোনো প্রতিচ্ছবি ভাবমূর্তি প্রকাশ পাবে না, আল্লাহ তাআলা সন্তুষ্টির উপরে সে সন্তুষ্ট থাকবে, এটাই হচ্ছে সবরে জামিল।
সুবহানাল্লাহ। বাড়িতে কেউ মারা গেছে,
জি
বাড়িতে কেউ মারা গেলে স্বাভাবিকভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো আসবেই।
জি,
এখন মুখটাকে এমন ভাবে মলিন করা এবং অন্যদিকে তাকিয়ে থাকা, কার সাথে কথা না বলা, এখন আমি কি বুঝাতে চাচ্ছি এটা দ্বারা যে ধৈর্য ধারণ করছে, এটা উচিত তো একজন যে মারা গেছে তার বাকি কাজগুলো শেষ করার চিন্তা ভাবনা মাথায় রাখা, এর পাশাপাশি আত্মীয় স্বজন যারা আসছে পাড়া প্রতিবেশী যারা আসছে তাদেরকে বসতে দেয়া, সালাম দেয়া, ভালো মন্দ জিজ্ঞাসা করা, আপনাকে কিছু জিজ্ঞাসা করলে কিভাবে মারা গেল কখন মারা গেল সেটা সুন্দর মতো উপস্থাপন করা, তাই না? এটাই তো। এখন যদি আমি মুখকে একেবারে মলিন করে রাখি এবং দেখি মাঝে মাঝে হয় এগুলো মানুষের সাথে হয়ে যায়, হয়তো বা বেশি আপসেট থাকে এই কারণে এরকম হয়ে যায়।
আসলে মৃত্যু যেহেতু আসছে তো শাহাদাত, আমরা যদি কারবালার ময়দান দেখি সবরে জামিলের যে সর্বোৎকৃষ্ট উদাহরণ
যেটা
ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু
আনহু কত সুন্দর তারা উদাহরণ রেখে গেছেন,
তিনি সন্তান মাল সম্পদ জীবন প্রাণ ক্ষুধা সবকিছু দ্বারা সেখানে পরীক্ষিত হয়েছেন, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তিনি ওনার চেহারায় কিন্তু কখনো অধৈর্যের প্রতিচ্ছবি কখনো প্রকাশ করতেই দেন নাই। তিনি শেষ সময় পর্যন্ত ধৈর্যশীলতার বহিঃপ্রকাশ করেছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহ তাআলার যে সন্তুষ্টি সেটাও সন্তুষ্ট থেকেছেন। এবং এই যে পরিস্থিতি আমরা যেটা আমরা আয়াতে পাকে শুনলাম যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সকল যে পরীক্ষা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তিনি দ্বারা কিন্তু কারবালার ময়দানে পরীক্ষিত হয়েছেন। মুফাসসিরগণ বলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পবিত্র সত্তা পবিত্র জাত, এটা এমন একটি জাত এমন একটি সত্তা যে ওনার এই জাতের মাধ্যমে ওনার ব্যক্তিত্বের মাধ্যমে কোরআনে পাকের অসংখ্য আয়াতের তাফসীর কমপ্লিট হয়ে গিয়েছে, অসংখ্য আয়াতের সারমর্ম আমাদের বুঝে এসেছে, অসংখ্য আয়াতের মর্মার্থ আমাদের বুঝে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। অর্থাৎ বলা হচ্ছে যে যে ওই সকল ব্যক্তি যারা বলেছে যে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, তারপর তাদের উপর কোনো তাদের সেটার উপর অবিচল থেকেছে, তাদের কাছে যখন ফেরেশতা অবতরণ করে এবং বলে যে ভয় করো না দুঃখ করো না এবং সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতে যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল, অর্থাৎ যখন কেউ আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করে এরপর আল্লাহ তাআলার যেই হুকুম আহকাম যে বিধানাদি আল্লাহ তাআলার যে মর্জি সিদ্ধান্ত সবগুলোর উপরে অবিচল থাকে সেটাকে মেনে নেয় আনন্দ চিত্তে মেনে নিজের মন থেকে মেনে নেয় তখন তাদের কাছে ফেরেশতা আসে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করে। তো আমরা যদি পরিস্থিতিটা দেখি ইমাম হুসেন কারবালার ময়দানে যেখানে উনি ওনার যে কাফেলা সেই কাফেলার মধ্যে খাবারের কষ্ট, সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, কিন্তু প্রতিপক্ষ যেই দল আছে সেটা তাদের কাছে পর্যাপ্ত সশস্ত্র বাহিনী, তাদের কাছে অস্ত্রের কোনো সমাহার, এরপরে পর্যাপ্ত খাবার পর্যাপ্ত পানি, এই পরিস্থিতি যেখানে ওনার সন্তান শহীদ হয়েছেন, যেখানে ওনার পরিবারবর্গ ধৈর্যশীলতার কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, তো এই কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি কিন্তু ধৈর্যের যে বহিঃপ্রকাশ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিষয়গুলো আছে সেটার উপর কিন্তু ইস্তেকামত থেকেছেন, আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে সেটার উপর তিনি ইস্তেকামত থেকেছেন এবং ধৈর্যের একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তো এটাই হচ্ছে সবরে জামিল যেটা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ই করেছিলেন, প্রকাশ করেছিলেন। এবং এই যে আয়াত, আমরা এই আয়াতের সারমর্ম কিন্তু বুঝতে পারি যখনই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আলোচনা আসে, এই ধৈর্য সবর এটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। কেন আসে? যে উনি ওনার জীবনের মাধ্যমে এই ধৈর্যের যে দৃষ্টান্ত সেটা রেখে গেছেন সমাজের জন্য। যখনই পৃথিবীর ইতিহাসে ধৈর্যের আলোচনা চলে আসে, সেখানে কিন্তু অটোমেটিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আলোচনা চলে আসে। এবং আমরা যেটা শুনলাম যে আয়াতের তাফসির, আয়াতের সারমর্ম, এই যে আল্লাহ তাআলা এখানে বললেন যে যারা যেই ব্যক্তিগুলো বলে আল্লাহ আমাদের হচ্ছে আল্লাহ তাআলা এবং এর উপর তারা ইস্তেকামত থাকে, তো আমরা যখন দেখব যে এই পুরো ঘটনাটা কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে প্রকাশ করেছেন, যে তিনি আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করেছেন, পুরো যা অবতীর্ণ করেছেন, যা আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম সেখানে তিনি পালন
পালন করেছেন,
নামাজের ক্ষেত্রে,
নামাজের ক্ষেত্রে,
পর্দার ক্ষেত্রে,
জি সকল ক্ষেত্রে,
অভিযোগের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার হুকুমগুলো সেখানে পালন করেছেন এবং শেষ বিদায় তিনি সেখানে নিয়েছেন ধৈর্যের সাথে, কোনো অভিযোগ সেখানে তিনি তোলেননি। রাইট রাইট রাইট। এভাবে করেই আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী যখন আমরা অধ্যয়ন করব, তখন দেখব যে তারা তাদের ধৈর্যের পরিচয় কিভাবে দিয়েছেন, কেমন ধৈর্য তারা ধারণ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের হায়াতে মোবারকা সিরাতে মুস্তফা যদি আপনি পড়েন, তো দেখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধৈর্যের অবস্থানটা কেমন ছিল। যখন মক্কাতুল মুকাররমা থেকে এক প্রকারের আলাদা করে দেওয়া হয় রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে, পাহাড়ে চলে গেলেন, সেখানে গিয়ে অবস্থান শুরু করলেন, ঘরের মানুষও আল্লাহ রসুলকে বোঝাতে লাগলো। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনাতে, এই সময়গুলো দেখেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যখন হেরেম শরীফে নামাজ পড়তে দাঁড়ালেন, অমুসলিমরা কেমন একটা দুর্ব্যবহার করেছে এই ঘটনা আপনারা দেখেন। এরপরে বিদায় হজের আগের যে এক হিজড়ি থেকে নিয়ে দশ হিজড়ি পর্যন্ত, এখানে যে প্রত্যেকটা বছরের যে এক একটা ঘটনা রয়েছে এগুলো দেখেন, তখন দেখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের ধৈর্য উম্মতকে কেমন শিক্ষা দিয়েছেন, কেমন শিক্ষা দিয়েছেন ধৈর্য। অনেকগুলো ঘটনা পাওয়া যায় ধৈর্যের উদাহরণ যদি আমরা নিতে চাই রসুল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জীবনী থেকে। যেমন একটি ঘটনা এমন আছে আপনারা বারবার শুনেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কারো থেকে কিছু ধার নিয়েছিলেন, তো যখন যার থেকে নিয়েছে ধার সে যখন আসছে এসে এমন একটা শব্দ বলল যে আব্দুল মুত্তালিব এবং তার সন্তানরা এমনই, লেনদেনের সময় তারা দুর্বল, অর্থাৎ লেনদেন ঠিক মতন করে না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন, ধৈর্য কাকে বলে ফারুক আজমের, তার দাবদাবা ফারুক আজমের, পাওয়ার ফারুক আজমের, কথা ফারুক আজমের, রাগ ফারুক আজমের, শাসন কে না জানে। আর আল্লাহ রসুলকে ফারুক আজমের সামনে এমন একটা কথা বলল ওই ব্যক্তি, ফারুক আজমের চেহারা লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হয় চোখ বের হয়ে যাবে এমন। তো সেই মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকে বললেন যে তুমি ধমকের সুরে নয়, মূলত তুমি আমাদের মাঝে সমঝোতা করিয়ে দাও। হ্যাঁ, তুমি আমাদের মাঝে সমঝোতা করিয়ে দাও এবং তাকে তার পাওনাটা দিয়ে দাও, একটু বাড়তিও দিয়ে দাও, তুমি যে চোখ গরম করে তার সাথে কথা বলছো বাড়তিটাও দিয়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এইভাবে তরবিয়ত করেছেন, এভাবে শিখিয়েছেন ধৈর্য সবর, রাগ আসলে কন্ট্রোল করা কীভাবে করতে হবে, কতটুকু করতে হবে। তো ইসলাম আমাদেরকে, ইসলামের যে সৌন্দর্য আমরা শুনি, ইসলামের সৌন্দর্যের মধ্যে একটি সৌন্দর্য এটাও ধৈর্য ধারণ করা। আপনাকে কেউ কিছু বলছে, ধৈর্য ধারণ করেন, এর ফল আপনি পাবেন, আপনিও পাবেন এবং ওই ব্যক্তিও পাবে। যদি কোনো অমুসলিম আপনার সাথে দুর্ব্যবহার করে আর আপনি যদি সেটাকে ধৈর্য ধারণ করে মেনে নেন, হয়তো বা আপনার এই ধৈর্য ধারণটা ওই মুসলিম অমুসলিমের ইমান আনার কারণ হয়ে যেতে পারে। সত্যি বলছি আপনাকে, ইমান আনার কারণ হয়ে যেতে পারে সেই অমুসলিমের জন্য। এটাই তো ইসলামের সৌন্দর্য। কেউ আপনাকে কিছু বললো, বদমেজাজি কোনো লোক আপনাকে কিছু বললো আর আপনি তার কথার উপরে ধৈর্য ধারণ করলেন, হয়তোবা এই ধৈর্য ধারণটা তার জন্য নিয়ামত। কেমন নিয়ামত? এই ধৈর্য ধারণটা হয়তোবা তার বদ মেজাজ দূর হয়ে যেতে পারে। আমি এতটা দুর্ব্যবহার করার পরও লোকটা যখন এমনভাবে ধৈর্য ধারণ করছে, কোনো উত্তরই আমাকে দেয়নি, আমাকেও মনে হয় এমন হওয়া দরকার, আমি মনে হয় তার সাথে বদ মেজাজ দেখিয়েছি। কে জানে আপনার এই ধৈর্যটা কাজে লাগতে পারে, এর প্রতিদানও আপনি পাবেন, সওয়াব আপনি পাবেন, সামনের ব্যক্তি সুধরে যাবে, সামনের ব্যক্তি সংশোধন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করুক। রাশেদ মাদানী ভাই যদি অনুরোধের কালামগুলো আমাদেরকে শুনিয়ে দিতেন, এরপরে শেষ কিছু আলোচনা করে কথা বলে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। আল্লাহ চাই, জি
দারি দারি
শ্রোতার অনুরোধের কল কালামগুলো আমরা শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আল্লাহ পাক সবর দিক আমাদেরকে, ধৈর্য ধারণ করার তৌফিক দিক আল্লাহ তাআলা আমাদেরকে। এই ধৈর্য যেখানেই থাকেন না কেন আপনার কাজে লাগবে। আপনি দেশে থাকেন, দেশের বাহিরে থাকেন, ঘরে থাকেন, ঘরের বাহিরে থাকেন, যেখানেই থাকেন না কেন ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। আর এটা মুমিনের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য, মুমিন ধৈর্য ধারণ করবে, সবর করবে। অধৈর্য ব্যক্তিদের ক্ষতি কী কী রয়েছে? অধৈর্য ব্যক্তিরা অল্প কথায় রেগে যায়, অধৈর্য ব্যক্তিরা কিছু না পেলে রেগে যায়, অধৈর্য ব্যক্তিরা চিন্তা ভাবনার বাহিরে কোনো কাজ হলে রেগে যায়, অধৈর্য ব্যক্তিরা সময় মতন খাবার না পেলে রেগে যায়, অধৈর্য ব্যক্তিরা খাবারে একটু স্বাদ কম হলে রেগে যায়, অধৈর্য ব্যক্তিরা নিজের জীবনটাকে এভাবে অতিবাহিত করে দেয়। আল্লাহ তাআলার পানা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মতো পবিত্র জমিনে গিয়েও অধৈর্য ব্যক্তিরা সেখানেও এই ভুলগুলো করে বসে। যদিও আপনার দেখা গেছে কোনো না কোনো মুআল্লিমের সাথেই যেতে হয়, তো সেখানে গিয়ে যা বলছে তেমন না পেলে বা যেমন দেওয়ার কথা তেমন না দিতে পারলে তখন সেখানে গিয়েও অধৈর্যের পরিচয় সেখানে দেয় মানুষ, ধমকাধমকি, গালাগালি, আল্লাহ তালার পানা, আরও অনেক কিছু। তো এই সেই পবিত্র ভূমিতে গিয়েও আপনার সেই অধৈর্যের অভ্যাসটা থেকেই যায়। তো বড় ক্ষতি তো ঘরের মধ্যে, পারিবারিক জীবনে অনেক অশান্তি অধৈর্য ব্যক্তিদের। এই জন্য ধৈর্য কীভাবে ধারণ করতে হবে এর উপরে প্র্যাকটিসও করা, অভ্যাসে পরিণত করা, আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকা। যখন কঠিন সময় আসে তখন বলছিলাম আমরা যে অধৈর্য হয় মানুষ এমন কোনো শব্দ বলে যা কুফর হয়ে যায়। অনেক মানুষকে বলতে শুনবেন আপনারা, আমরা সবাই সামাজিক জীব, সমাজে বসবাস করি, অনেক মানুষ এভাবে বলে রাকিব ভাই আল্লাহ কি শুধু আমাকেই দেখল? কেমন এক অভিযোগ! আচ্ছা, এমন কোন গুনাহের কাজ করছি এত বড় শাস্তি আমাকে? আপনি কোন গুনাহ করেননি, যেই গুনাহটা করেননি এটাই প্রকাশ করেন যে আমার থেকে এই গুনাহ এখনো হয়নি। মানুষ বলে এটা যে এমন কোন নাফরমানি আমি করেছি যে আমার এই বড় বিপদ আল্লাহ দিয়েছে। আচ্ছা, এরপরে কি বলে? এগুলা বলবেন না, এজন্যই আপনাদের সাথে বলা যে এমন এমন শব্দগুলো মানুষ বলে, অভিযোগটা আল্লাহর প্রতি নিক্ষেপ করে যে মাওলা কি আর কাউকে দেখেননি, আমাকেই দেখলেন বিপদ দেওয়ার জন্য। এটা কোনো কথা ভাই? আপনি কোন ধৈর্য ধারণ করছেন যে এমন শব্দ আপনার থেকে বের হয়ে গেছে? এরপরে বিপদ আসার কোনো সময় পেল না এমনও বলে? আচ্ছা, আমার পাড়া প্রতিবেশীরা এত নাফরমানি করার পরেও তাদেরকে আল্লাহ ভালো রাখে, সব আজাব গুজব আমার উপরে। এরপর আরও জানি না কোন কোন শব্দগুলো এখানে ব্যবহার করে মানুষ, আল্লাহ তাআলা হেফাজত দান করুক। তো কঠিন সময় যখন আসে তখনই আপনার ধৈর্য ধারণ করার সময় এসেছে, আর সেই কঠিন সময় আপনি কী করেন? অভিযোগ তুলে ধরেন এবং বিভিন্ন কথাগুলো বলতে থাকেন। রাকিব ভাই, শেষ যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে।
আসলে ধৈর্য যে জিনিসটা আপনি এখন বললেন, যে যখন কোনো বিপদ, কোন কঠিন পরিস্থিতি যখন আমাদের মাঝে আসে, তখন আমরা বিভিন্ন ধরনের, এই যে আপনি বললেন, আমরা বলা শুরু করে দিই, আমরা ধৈর্য ধারণ করতে পারি না বা করিও না, বা এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়াও করি না। আমাদের পূর্ববর্তী বুজুর্গানি কেরামদের মধ্যে যে জিনিসটা আমরা দেখি, যে যদি তাদের মাঝে দুনিয়াবি কোনো নিয়ামত থাকতো, ধন সম্পদ, দাস দাস ইত্যাদি থাকতো যদি, তাহলে তারা দেখা গেছে যে চিন্তিত থাকতেন। মানে দুনিয়াবি নিয়ামত, এখানে কথা ছিল ধৈর্য, ধর কোনো কথা প্রশ্নই আসে না, তখন তো ধৈর্যের কথা আসে যখন একজন ব্যক্তি কঠিন পরিস্থিতির মাঝে আসে বা পর্যটনের মাঝে আসে। কিন্তু আমরা এমন একজন মহান ব্যক্তিকে দেখতে পাই যে তিনি বলেন যে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন, দুনিয়াবি নিয়ামত দিয়েছেন, আমার মনে হয় যে আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট আছেন। কারণ যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়, নেক বান্দা হয়, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়, তাদেরকে আল্লাহ পাক কঠিন পরিস্থিতির মাঝে দেন, আল্লাহ পাক তাদেরকে মুসিবতের মধ্যে রাখেন। এমন একটি ঘটনা আমি শেয়ার করব। হযরতে ইবনে ইয়াসার মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি একবার ব্যবসার উদ্দেশ্যে তিনি বাহরাইনে যান। তো সেখানে তিনি একজন নারীকে দেখতে পান যে ওনার কাছে ব্যবসা বাণিজ্য, তারপর সন্তান সন্ততি এবং সম্পদের আধিক্য ছিল, মানে তার কোনো দুনিয়াবী নিয়ামতের কোনো কমতি ছিল না, এমন ছিল। তো তিনি দেখতে পান যে সেই নারীটি অনেক ময়লা চেরাপাটা কাপড় পরে একটা জায়গার মধ্যে জায়নামাজে বসে খুবই চিন্তিত অবস্থায় আছেন। তো তিনি গেলেন, তিনি কারণ জানতে চান। কারণ জানতে চাওয়ায় সেই নারী উত্তর দিল যে আমার কাছে দুনিয়াবি কোনো নিয়ামতের কমতি নেই, আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট আছেন। কারণ আমি মনে করি যে যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়, প্রিয় বান্দা হয়, তাদেরকে আল্লাহ পাক কঠিন পরিস্থিতির মাঝে রাখেন, তো আমাকে তো আল্লাহ পাক কঠিন পরিস্থিতির মাঝে রাখেন নাই। তো এজন্য আমার মনে হয় আমি আল্লাহ পাকের সন্তুষ্ট কোনো নারী না, আমি পছন্দনীয় হতে পারি নাই।
আল্লাহু আকবার।
তো এ ছিল কাহিনী। তো সেই বুজুর্গ যিনি ছিলেন ইবনে ইয়াসার মুসলিম রহমতুল্লাহ তাআলা, তিনি সেখান থেকে চলে গেলেন। অনেক দিন পরে তিনি আবারও সেই শহরে আসেন যে শহরে সেই নারী বসবাস করত। তো তিনি দেখলেন যে পূর্বে তো তিনি দেখেছিলেন যে সেই নারী খুবই চিন্তিত অবস্থায় ছিলেন, এখন তিনি অনেক দিন পরে আসার পর তিনি দেখতে পান যে সেই নারী তখন ছিল চেরাফাটা কাপড়, ময়লা কাপড়, এখন তিনি দেখেন খুবই রঙিন, খুবই ভালো পোশাক পরিধান করে সে হাসছে, সবার সাথে কথা বলছে, তখনকার মতো চিন্তিত না। তা তিনি এখন কারণ জানতে চাইলেন যে এখন কি কারণ, এখন তোমার কাছে সন্তান সন্ততি নাই, তোমার কাছে কোনো ব্যবসা বাণিজ্য নাই, তোমার কাছে যে আগে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি এখন নেই, সব কিছু
বিলীন হয়ে গেছে,
বিলীন হয়ে গেছে, এখন কি কারণ? পূর্বে তুমি চিন্তিত ছিলে, এখন কিছু না, এখন তুমি সুখে শান্তিতে বসবাস করছো, হাসি মজা করতেছো, এখন কি কারণ? তো সেই মহিলা বলতে লাগলো যে পূর্বে তো ছিল আমার কাছে সম্পত্তি, আল্লাহ পাকের নিয়ামত ছিল, আমি আল্লাহ পাকের প্রিয় নারী হতে পারি না, কিন্তু এখন আল্লাহ পাক আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন, এখন আমি মনে করি আল্লাহ পাক পাকের কাছে আমি প্রিয় হয়ে গেছি, কারণ আমি মনে করি যে আল্লাহ পাক তাকে পছন্দ করেন এবং পছন্দ করেই কারো কাছে আল্লাহ পাক কঠিন পরিস্থিতির সম্মতি রাখেন। তো এটা আমি মনে করে আমি এখন কবি
সজ্জল চেহারায় আছি।
তো এই যে
আল্লাহ আল্লাহ ব্যক্তিদের জীবনীতে এটাই পাওয়া যায়। একজন আল্লাহর ওলি বলেন যে আমি তো পেরেশান, আজকে আমার কাছে কোনো বিপদ কেন আসেনি, আজকে আমার কাছে বিপদ কেন আসেনি, এজন্য আমি পেরেশান, আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাননি। অর্থাৎ আল্লাহর রাজি সন্তুষ্টি খুশি পেরেশানির মধ্যে, বিপদের মধ্যে। আল্লাহওয়ালা ব্যক্তিরা তাদের কাছে বিপদ না আসলে তারা পেরেশান হয়ে যেতেন যে আজকে আমার কাছে কোনো বিপদ কেন আসেনি, কোনো পেরেশানিতে আমি কেন পড়ছি না, তার মানে আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেছেন তাই আমাকে পেরেশান দিচ্ছেন না। তো এমন অবস্থা ছিল, বারবার আমরা ঘটনা শুনি না যে কোনো এক শহরের মধ্যে গুনাহের কাজ চলতো, গুনাহের কাজ হতো, তো বলা হয়েছে ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছে এই শহরকে উল্টে দাও। তো ফেরেশতারা প্রশ্ন করল মাওলা সেখানে তো সেজদাকারীও আছে, মাওলা বললেন যে সেজদাকারী নিজেই সেজদা করে, অপরকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় না, এই কারণে আল্লাহ তাবারক ও তাআলা অসন্তুষ্ট হয়ে সে শহরকেই উল্টিয়ে দিতে বলেছেন। যদি সবর আর ধৈর্য এটা মুমিনের কাছে না আসে তবে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আল্লাহওয়ালা ব্যক্তিদের বলা এটা। জি জি জি,
যদি বিপদ আসে আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ কামনা করেন তখন তাকে কোনো মুসিবতে আক্রান্ত করেন,
মুসিবতে আক্রান্ত করেন। মাশাআল্লাহ, চমৎকারভাবে আজকে আমরা আলোচনা শুনছিলাম কঠিন সময় ধৈর্য ধারণ করা। তবে এই স্বাভাবিক বিষয়টাকে আপনি কঠিন সময় বানিয়ে নিয়ে এরপরে বলবেন না যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ধৈর্যের কোনো বাঁধ হয় না। আপনি যতটুকু পরিমাণে পারবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ততটুকুই আপনার পরীক্ষা নেবে, এর চাইতে বেশি কিছু না। হ্যাঁ, কেউ আপনার সাথে নিজে এসে ঝগড়া করতে চায়, আপনি চুপ থাকেন, অনেক পন্থা রয়েছে ঝগড়া থেকে বাঁচার, এগুলো করেন। আপনি জড়িত হয়ে যান, এরপরে ধমক দেন, গালাগালি করেন, মারেন, এরপর বলেন আমি এটা করছি ধৈর্যের বাঁধ আমার ভেঙে গিয়েছে, আপনি ধৈর্যের বাঁধই বাঁধেননি, ভাঙ্গার তো সুযোগই আসেনি। আর যদি ধৈর্যের বাঁধ ভাঙতে হয় তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা নিজের মনকে প্রশ্ন করেন, তার কেমন বাঁধ ছিল, কি দিয়ে সে বাঁধ তৈরি করছিল, তারটা কেন ভাঙলো না। তো আল্লাহ পাক আমাদেরকে সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। দর্শক, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
সালাম প্রিয় হুসেন, তুমি
সালাম জারে ধোকা দিয়ে কুফাই ডাকা হলো জারে এত দুঃখ দেয়া হলো জারে শিশুকে পিপাসার তো রাখা হলো ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম আমার হুসেন তোমায় সালাম প্রিয় হুসেন তোমায় সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।